ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতে এখন বুধবার রাত, আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে লন্ডন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা, সে সম্পর্কে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে থেকে গুলির আওয়াজ শোনা গেছে, সেখানে একজন পুলিশ অফিসার ছুরিকাঘাত হয়েছেন।
রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জঙ্গি সংগঠন হুজিবির নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন বলে জানিয়েছেন।
কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর জাতীয় সংসদের বৈঠকের একটি প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ই রাজ্যে মাথাচাড়া দিচ্ছে জিহাদিদের দাপট।
আরও রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য আইন নিয়ে বিতর্ক। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গুলির শব্দ শোনা গিয়েছে, এক পুলিশকর্মী ছুরিকাহত হয়েছেন, ওয়েস্টমিনিস্টার সেতুর ওপর একটি গাড়ি কয়েক ব্যক্তির ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, লন্ডন এলাকায় জরুরি অবস্থা জারি রয়েছে, পুলিশ গোটা তৎপরতা থেকে গোটা পরিস্থিতিকে সন্ত্রাসী তৎপরতা রূপে গণ্য করছে। এসব খবর জানিয়ে রিপোর্ট পাঠিয়েছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে থেকে গুলির আওয়াজ শোনা গেছে, সেখানে একজন পুলিশ অফিসার ছুরিকাঘাত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওয়েস্টমিনিস্টারের সংসদ ভবন এলাকায় ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে, পরে গোটা সংসদ এলাকা বন্ধ করে দেওয়া হয়, অধিবেশনও মুলতবি করা হয়। ছুরি দিয়ে হামলাকারী ওই ব্যক্তিকে পুলিশ পরে গুলি করে, তার অবস্থা কি এখনো জানা যায়নি। দ্বিতীয় আরেকটি ঘটনায় সংসদের পাশেই ওয়েস্টমিনিস্টার সেতুর উপর 10-12 জন পথচারীর উপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়, সেখানকার পরিস্থিতিও থমথমে। লন্ডন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে, লন্ডন শহরের পরিস্থিতি থমথমে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের খবরাখবরে বলা হচ্ছে, ইসলামিক স্টেটের বোমার আশঙ্কায় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বিমানযাত্রীদের বড় মাপের বৈদ্যুতিন সামগ্রী মধ্যপ্রাচ্যের কিছু সংখ্যক বিমানবন্দর থেকে আগত বিমান উড়ানে বহন করা নিষিদ্ধ করেছে। নাম উল্লেখ করা হয়নি এমন সূত্রের উল্লেখ করে দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকা লিখছে, আইএস জিহাদি লড়াকুরা এমন একটি বোমা তৈরি করছে যেটা ল্যাপটপ ব্যাটারির ভেতরে ঢোকানো যায়, এবং ওই পরিকল্পনার কথা বিবেচনায় নিয়েই এ নিষেধাজ্ঞা আরোপের বিষয় স্থিরীকৃত হয়েছে। এবিসি রিপোর্টে বলা হচ্ছে, বছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা গোয়েন্দা সূত্রে জানতে পারেন, আইএস জঙ্গিরা যুক্তরাষ্ট্রগামী বিমান উড়ানে ওই ধরনের বিস্ফোরক পাচারের ষড়যন্ত্র করছে। সরকারি একটি সূত্র বলছে, এ হুমকির সমর্থনে প্রমাণাদি মিলেছে এবং এটি বিশ্বাসযোগ্য বটে। আমেরিকা এবং ব্রিটেনগামী বিমানে ল্যাপটপ, ট্যাব ও ক্যামেরা বহন নিষিদ্ধের খবরে বাংলাদেশি যাত্রীদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তার আরেকটি রিপোর্টে।
যদিও সরাসরি নিষিদ্ধের তালিকায় বাংলাদেশের নাম নেই, কিন্তু বাংলাদেশি যাত্রীরা যেসব বিমান সংস্থার মাধ্যমে ব্রিটেন ও আমেরিকা সফর করেন সেগুলো নিষিদ্ধের তালিকায় রয়েছে। বিশেষ করে এমিরেটস, কাতার, ইতিহাদ, কুয়েত ও সৌদিয়া রয়েছে। বাংলাদেশ থেকে কেবলমাত্র বিমানেই যাত্রীরা লন্ডন ভ্রমণ করতে পারেন, আমেরিকায় বিমানের কোনো ফ্লাইট নেই। জঙ্গি হানার আশঙ্কা থেকে প্রথমে যুক্তরাষ্ট্র, পরে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা জারি করে। বলা হয়েছে, আমেরিকা ও ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা করলে ল্যাপটপ, ট্যাবলেট, ডিভিডি প্লেয়ার, ক্যামেরা, প্রিন্টার ও কিংডল এসব কিছু বিমানে হাতে করে নেওয়া যাবে না। এভিয়েশন সিকিউরিটি ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সম্পাদক ফিলিপ বাম ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এই নিষেধাজ্ঞার কারণে বিপুল সংখ্যক মানুষ নানা দুর্ভোগ হয় শিকার হবেন, বিমান চলাচল বিঘ্নিত হতে পারে, বিমানবন্দরগুলোতে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
সিরিয়ার যুদ্ধাবস্থা পর্যবেক্ষণ করছেন এমন এক পর্যবেক্ষক বলছেন যে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটো বাহিনী পরিচালিত বিমান হামলায় রাকা শহরের অদূরবর্তী একটি স্কুলে কমসেকম 33 জনের প্রাণহানি হয়েছে। অধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আল মনসুরা গ্রামের উপকণ্ঠে মঙ্গলবার ভোরে ওই বিমান হামলা সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড ভয়েস অফ আমেরিকাকে জানায়, ওই পর্যবেক্ষকের বক্তব্যের যথার্থ প্রমাণের মতো কিছুই জানা নেই তাদের, তবে যাই হোক না কেন ঘটনা তদন্ত করে দেখা হবে বটেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলীয় কংগ্রেস বিধায়কেরা সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রবর্তিত স্বাস্থ্য পরিচর্যা বিমা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট খারিজ করতে প্রয়োজনীয় সংখ্যক ভোট প্রাপ্তি নিশ্চিত করতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ ওই ভোটাভুটি পর্ব বৃহস্পতিবার দিনান্তে কোনো এক সময় হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টে নিযুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিচারক নীল গোরসাচের প্রশ্নোত্তর শুনানি কংগ্রেসের সেনেট সভার জুডিশিয়ারি কমিটিতে আজ বুধবারেও অব্যাহত থাকবে, তেমনটি স্থির রয়েছে। এরপর এ কমিটির সুপারিশ সাপেক্ষে এ মনোনয়ন যাবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার পূর্ণাঙ্গ অধিবেশনে। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা নদীর চুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর হবে অর্থহীন। তবে পানি সম্পদ মন্ত্রী বলছেন, এ ধরনের সফরের শেষ সময় বহু সিদ্ধান্তই গ্রহণ করা হয়ে থাকে। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
এই বিষয়টি এখন স্পষ্ট যে এপ্রিলের 7-10 পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হচ্ছে না, আর সফরকালে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। বিএনপি তিস্তা চুক্তি না হওয়া এবং প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের ঘোরতর বিরোধিতা করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেছেন, তিস্তা চুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর হবে অর্থহীন।
যে কোনো চুক্তি অর্থহীন হবে শক্ত বড় করে দিতে আমরা বলছি, যে সব থেকে বিসর্জন দিন কোন চুক্তি এই দেশের মানুষ।
তবে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বুধবার বলেছেন, আলোচনার টেবিলে অনেক সিদ্ধান্তই নতুন করে গ্রহণ করা হয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা চুক্তি হবে না তা বলা যাবে না, কারণ এ ধরনের সফরের শেষ সময় বহু সিদ্ধান্তই গ্রহণ করা হয়ে থাকে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমির খসরু তাঁর দ্বিতীয় রিপোর্টে বলেছেন যে বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূতের উপর গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ড বহাল থাকা হুজিবি নেতা মুফতি হান্নান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর সহযোগী প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানাবেন। রিপোর্টটি এরকম।
2004 সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ড বহাল থাকা নিষিদ্ধ ঘোষিত হরকতুল জিহাদ বাংলাদেশ বা হুজিবির নেতা মুসলমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর এক সহযোগী প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন বলে জানিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতের রিভিউ আবেদন খারিজের রায় বুধবার পড়ে শোনানোর পরে তারা ওই সিদ্ধান্তের কথা জানান বলে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর একজন পরে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মৃত্যুদণ্ডের বিপক্ষে মতামত জানিয়ে এক বিবৃতিতে বলেছে, অপরাধীকে শাস্তি দিতে হবে এটা ঠিক, কিন্তু মৃত্যুদণ্ড প্রদান পদ্ধতিটি সঠিক নয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সূত্রে বলা হচ্ছে, জঙ্গিদের সঙ্গে বন্দুক লড়াইয়ে 2 সৈনিক নিহত হয়েছে, মারা গিয়েছে 5 সন্ত্রাসীও, এবং এটা ঘটেছে সংঘাত বিক্ষুব্ধ উত্তর পশ্চিমাঞ্চলে। গোপন সূত্রে খবর পেয়ে আরক্ষা বাহিনী বুধবার ভোরে জঙ্গিদের গোপন আস্তানা সন্দেহ করে অভিযান শুরু করতেই সংঘাত বেঁধে ওঠে আধা স্বায়ত্তশাসিত ওরাকজাই উপজাতি অঞ্চলে। আর্মি সূত্রের খবর সেটাই। সংঘাতে সেনাবাহিনীর এক মেজর ও এক সৈনিক নিহত হয়, নিহত হয় 4 জঙ্গিসহ পাকিস্তানি তালেবান দলের পদস্থ এক কমান্ডার। পৃথক আর এক ঘটনায়, আফগান সীমান্ত সংলগ্ন দক্ষিণ ওয়াজিরিস্তানি উপজাতি অঞ্চলে রাস্তার ধারে পেতে রাখা বোমার সঙ্গে আরক্ষা বাহিনীর যানবহরের ধাক্কা লাগলে তাতে এক ব্যক্তি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, বুধবার উত্তর কোরিয়ার পরীক্ষামূলক এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থতায় পর্যবসিত হয়। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের জনৈক মুখপাত্র জানিয়েছেন, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত কালমা উপদ্বীপ থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি কয়েক সেকেন্ডের ভেতরেই বিধ্বস্ত হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, উৎক্ষেপণ কাজটি দৃশ্যত স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়নি। ঠিক কোন ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে ওই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হচ্ছিল তার বিস্তারিত কোনো বিবরণ দেয়নি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র দুদেশই বলে চলেছে উৎক্ষেপণ প্রক্রিয়ার বিশ্লেষণ অব্যাহত রয়েছে। এ মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়া জাপান উপকূলের অদূরবর্তী সাগরের ওপর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায়, এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যেকার যৌথ এ সামরিক মহড়াকে উত্তর কোরিয়া যুদ্ধ প্রস্তুতিরূপে গণ্য করে। ওর মধ্যে থেকে 3 ক্ষেপণাস্ত্র প্রায় 1000 দূরত্ব অতিক্রম করে গিয়ে পড়ে জাপান উপকূলের অদূরবর্তী সাগরবক্ষে। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সেটাই বলছে, ওই ক্ষেপণাস্ত্রগুলো ছিল মাঝারি পাল্লার রকেট, উত্তর আমেরিকার জন্য তা কোনো হুমকি রূপে প্রতিভাত হয়নি। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকা থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে রয়েছে পশ্চিমবঙ্গের তরুণ কবি সৃজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার বিষয়ে দায়ের করা হয়েছে FIR। যদিও কবি সৃজাত এই ঘটনাকে দুঃখজনক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট।
যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ায় ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন কবি সৃজাত বন্দ্যোপাধ্যায়। সেই কবিতার কয়েকটি পংক্তি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলে উত্তরবঙ্গের শিলিগুড়িতে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন হিন্দু সংহতি নামের এক সংগঠনের সদস্য অর্ণব সরকার নামে এক ব্যক্তি। যদিও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন কবি সৃজাত বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতেও এরকম ভাবেই তার কলম প্রতিবাদে গর্জে উঠবে বলেও তিনি সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,
ফতোয়া দেওয়া হয়েছে যে এই ধর্মের নারীদের কবর থেকে তুলে ধর্ষণ করা যায় বা এরকম একটা কথা, এটা তো খুব কাম্য নয় বা এটা প্রশ্নাতীত ভাবে খারাপ। তো তার বিরোধিতা করা আমার মনে হয় যে প্রত্যেকের কাজ। আমি আমার মতো করে বিরোধিতা করেছি, কারণ আমার কাজ কবিতা লেখা, আমি কবিতার মাধ্যমে বিরোধিতা করেছি। কিন্তু সেটা যে কেবল সেই ঘটনার প্রতি উদ্দেশ্য করে এমনটা নয়, কারণ এইরকম অনেক ঘটনা ঘটছে এবং সব ধর্ম থেকেই ঘটছে।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা সব ভারতীয় নাগরিকেরই আছে, আর তাছাড়া হিন্দু ধর্ম তো বারবারই আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়। ধার্মিক হতে গেলে তো অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক তিতিক্ষা লাগে, অনেক ধৈর্যের প্রয়োজন, মানুষকে ভালোবাসতে হয়। যদিও পুলিশ প্রশাসন সূত্রের খবর, কবি সৃজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে পুলিশ কোনো সারবত্তা খুঁজে না পাওয়াতেই কোনো মামলাও দায়ের হচ্ছে না। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইসলামিক স্টেটকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে অন্তর্ভুক্ত 68টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজন করছেন। 2014 সালের পর এটাই হচ্ছে এ ধরনের প্রথম বৈঠক। পররাষ্ট্র দপ্তর থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা সিন্ডি শেইনের পাঠানো প্রতিবেদনটি উপস্থাপন করছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, বুধবারের এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে ইরাক ও সিরিয়ার যে অবশিষ্ট অংশে আইসিস রয়েছে তাদের পরাস্ত করা এবং আইসিসের শাখা প্রশাখা, সংশ্লিষ্ট সংগঠন ও চক্রগুলোর ওপর সর্বাধিক চাপ প্রয়োগ করা। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই এবং ইরাক ও সিরিয়া অঞ্চলকে কিভাবে স্থিতিশীল করা যায় সেটি হবে টিলারসনের আতিথেয়তায় ওয়াশিংটনে অনুষ্ঠিত এই প্রথম প্রধান সম্মেলনের মুখ্য বিষয়। পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র মার্ক টোনার বলছেন, এই জোটে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে কিন্তু আরও কাজ করতে হবে।
First of all, it's an opportunity in the new administration to assess where we're at and what we want to do going forward.
প্রথমত, নতুন প্রশাসনের জন্য এটা একটা সুযোগ মূল্যায়ন করে দেখার যে আমরা ঠিক কোথায় আছি এবং সামনে এগিয়ে যেতে আমরা আর কি কি করতে পারি। আমি অবশ্য পররাষ্ট্রমন্ত্রী বলার আগেই আগবাড়িয়ে কিছু বলতে চাই না, তবে আমার মনে হয় তিনি নতুন ধারণা নিয়ে আসবেন এবং আইসিসকে কিভাবে পরাস্ত করা যায় সে ব্যাপারে নতুন দৃষ্টিভঙ্গি নেবেন।
কৌশল বিষয়ক এই অধিবেশন যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে টিলারসনকে সরাসরি দেখা করার সুযোগ দেবে, যেমনটি ব্রুকিংস ইনস্টিটিউটের মাইকেল ও হ্যানলন বলছেন।
If there are any fresh policy ideas, all the better, but it's not even necessary, it's not even obligatory for that in a
এ ব্যাপারে নতুন কোনো নীতি বা ধারণা যদি থাকে তাহলে তো অনেক ভালো কথা, কিন্তু সেটারও কোনো দরকার নেই। প্রথম অধিবেশনে সেটা কোনো বাধ্যতামূলক বিষয় নয়, কারণ লোকজনকে পরস্পরের সঙ্গে পরিচিত হতে হবে এবং রেক্স টিলারসন, ডোনাল্ড ট্রাম্প, তারা তো ব্যাপক অর্থে পররাষ্ট্র নীতি বিষয়ক ব্যক্তিবর্গ কিংবা জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তেমনভাবে পরিচিত নন, ব্যক্তিগত পর্যায়ে তো নয়ই।
ও হ্যানলন বলছেন যে জোটের শরিকদের আলোচনায় বেশ কিছু বিতর্কিত বিষয়ও উঠে আসবে।
If they're Turkey, they've got millions of refugees on their soil and no end in sight to the war in Syria. The Western Europeans are still nervous.
যেমন তুরস্কের সঙ্গে আলোচনায় তাদের দেশে লাখ লাখ শরণার্থীর প্রসঙ্গটি আসবে। সিরিয়ার যুদ্ধ অবসানের সম্ভাবনা যে দেখা দিচ্ছে না, সে প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণ। পশ্চিম ইউরোপীয়রা এখনও ঘরে ফিরে আসা আইসিস যোদ্ধাদের ব্যাপারে শঙ্কিত, বিশেষত যারা তাদের দেশ থেকে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে এবং ফিরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। কাজেই কেউই খুশি নয়, কারো খুশি হবার কথাও নয়। আসলে আমরা এক সন্ধিক্ষণে রয়েছি।
প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেছিলেন তার মতে আইএস জঙ্গিদের বিরুদ্ধে ওবামার দুর্বল নীতির জন্য। কাজেই বিশ্লেষকরা এটা দেখার অপেক্ষায় রয়েছেন যে নতুন প্রশাসন কোন পথ গ্রহণ করবে, কারণ বিশেষ করে যখন আশা করা যাচ্ছে যে সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সরে আসবে কথিত ইসলামিক স্টেটের স্বঘোষিত রাজধানী রাক্কায়।
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা আইন এবং এ নিয়ে বিতর্ক, আর অনুষ্ঠানটি সঞ্চালন করছেন সেলিম আহমেদ। সেলিম হোসেন,
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। আমাদের আজকের আলোচনা শুনলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা আইন নিয়ে বিতর্ক। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা আইন নিয়ে ছোট্ট করে আমি আমাদের আলোচকদের পরিচয় দেওয়ার আগে বলছি, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিমা ওবামা কেয়ার নামে যা সবার কাছে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে সেটি বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন স্বাস্থ্যসেবা আইন চালু করবেন, এই নিয়ে এখনও পর্যন্ত চলছে নানা রকম বিতর্ক। আপনারা একটু আগেই বিশ্ব সংবাদে শুনেছেন, 23 মার্চ বৃহস্পতিবার কংগ্রেসে ভোট অনুষ্ঠিত হচ্ছে ওবামা কেয়ার খ্যাত এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিল করে রিপাবলিকান প্রশাসনের প্রস্তাবিত নতুন আইন চালু করার বিষয়ে। আর সেই ভোটাভুটির কী হয় কালকে আমরা জানতে পারব। বিষয়টির কৌশলগত এবং প্রযুক্তিগত দিক ছাড়াও রয়েছে অর্থনৈতিক দিক। সম্ভবত যথাসম্ভব এই দুটি দিকই আমরা চেষ্টা করব আলোচনায় আনতে। আর এই আলোচনায় আজকে অংশ নিচ্ছেন বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমাম। আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনে।
হ্যালো।
রয়েছেন ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন, আমেরিকার মেরিল্যান্ডে বাল্টিমোর শহরে জনস হপকিন্স স্কুল অফ মেডিসিনের চিকিৎসা বিজ্ঞানের গবেষক, বাংলাদেশের চিকিৎসক এবং মিডিয়া ব্যক্তিত্ব উপস্থাপক ছিলেন একদা, আপনারা হয়তো মনে করতে পারেন। ডক্টর নাকিবউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনে। আর কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে আলোচনায় আরেকজন চিকিৎসক যোগ দেবেন, নিউ জার্সিতে বসবাস করেন, নিউ জার্সির লেগাসি ট্রিটমেন্ট সার্ভিসেস এর পরিচালক ডক্টর এফএম জিয়াউল হক ফিরোজ নামে, তিনিও একজন ভালো আলোচক। আমরা কিছুক্ষণ পরেই তার সঙ্গে কথা বলবো। শুরুতেই ওবামা কেয়ার প্রসঙ্গে বলি, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট ওবামা কেয়ার এর সরকারি নাম পেশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, সংক্ষেপে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টও বলা হয়ে থাকে। স্বাস্থ্যসেবা শিল্প পুনর্গঠনের প্রয়োজনে 2010 সালের 23 মার্চ এটি আইনে পরিণত হয়েছিল এবং 2012 সালের 28 জুন সুপ্রিম কোর্ট এই অ্যাক্টকে স্বীকৃতি দিয়েছিল। উদ্দেশ্য ছিল সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্য বিমায় আমেরিকানদেরকে প্রবেশাধিকার দেয়া এবং দেশের স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান ব্যয় কমিয়ে আনা। বিস্তারিত আলোচনায় যাবার আগে আমি ছোট্ট করে প্রেসিডেন্ট ওবামার একটি সাউন্ড বাইট শোনাতে চাই প্রিয় দর্শক আপনাদেরকে। প্রেসিডেন্ট ওবামা,
Obamacare is the Democrats' problem. We are going to take the problem off the shelves for them, and the plan will be repeal and replace Obamacare. We're going to have a health care that is far less expensive and far better.
আমি খুবই দুঃখিত, প্রেসিডেন্ট ওবামা বলেছি, আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামা কেয়ার সম্পর্কে কথা বলছিলেন। আমার মনে হয় এই আলোচনার শুরুই করা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের ওবামা কেয়ার সম্পর্কিত এই বক্তব্য দিয়ে। আমি প্রথমেই ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনায়।
ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি যে দুটা এখন সবাই খুব প্রশ্নের মধ্যে আছে, সবার মধ্যে জিজ্ঞাসা কি হবে কি হবে। কারণ আমি বাংলাদেশের দর্শকদের জন্য একটু বলতে চাই যে এই দেশে স্বাস্থ্য সেবাটা পরিচালিত হয় ইনস্যুরেন্স এর মাধ্যমে। ইনস্যুরেন্স যদি আপনার থাকে তাহলে আপনি যখন হাসপাতালে যাবেন বা ছোটখাটো যে কোনো ব্যাপারই, এটা আপনাকে আপনার চিকিৎসা একটা সুবিধা এনে দিবে। ইনস্যুরেন্স কোম্পানি আপনার টাকাটা পে করবে। বাংলাদেশে যেমন গাঁটের পয়সা খরচ করে আপনি অনেক কিছু করতে পারেন, এখানে যদি সেটা না থাকে, ইনস্যুরেন্সটা না থাকে, তাহলে যেটা হবে যে আপনার পকেট থেকে অনেক টাকা, যে কোনো ব্যাপারই অনেক টাকা, থোক টাকা বের হয়ে যাবে। আমি খুব মোটা দাগে পার্থক্যটা বললাম বোঝানোর জন্য। তো ওবামা কেয়ার, যেটা প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা করেছিলেন, এখন যেটা আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করতে যাচ্ছেন, এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। আমি খুব গুরুত্বপূর্ণ যে দু একটা পার্থক্য সেটা দিয়ে আলোচনা শুরু করি, এবং তারপরে আমি নিশ্চয়ই সেলিম আলোচনা আরো চালিয়ে নিয়ে যাবেন অন্য আলোচকের সহায়তা নিয়ে। ওবামা কেয়ারের একটা খুব সিগনেচার ফিচার ছিল যেটা করণীয়, সেটা হলো যে যারা প্রত্যেককেই হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কেনাটা একটা বাধ্যতামূলক ব্যাপার ছিল। আমেরিকান হেলথ কেয়ারে যেটা হচ্ছে যে, এবং তাদের উপর ট্যাক্স, তাদেরকে ট্যাক্স দিতে হতো, এটাকে এতটা বাধ্যতামূলক করা হয়েছিল যে সবাইকে কিনতে হবে। তো এই নতুন যেটা আসছে, শোনা যাচ্ছে যে এই জিনিসটা থাকবে না। আরেক কিন্তু একটা আশার কথা হলো, আমি আরেকটা আশার কথা বলি যে প্রি এক্সিস্টিং কন্ডিশন বলে একটা ব্যাপার রয়েছে, যে আপনি যদি একজন আগে থেকেই রোগে ভুগছেন এমন একজন রোগী, আপনি যদি কোনো ইন্স্যুরেন্স কিনতে যান, এটা আগে একটা বিরাট বড় শর্ত ছিল যে আপনার একটা, আপনি ক্যান্সারের চিকিৎসা করছেন, আপনাকে আমরা নিব না, বা ইন্স্যুরেন্স আপনার জন্য অধিক হারে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে। এটা ওবামার সময় এটা পরিবর্তন করা হয়েছিল, বলা হয়েছিল যে না, প্রি এক্সিস্টিং কন্ডিশন যদি কোনো রোগীর থেকে থাকেও তাহলেও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে তাদের ইন্স্যুরেন্স নিতে হবে, গ্রাহক হিসাবে নিতে হবে। এই আমেরিকা এটার জনপ্রিয়তা লক্ষ্য করে এই আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট নতুন যেটা আসছে সেটাতে এই নিয়মটা রাখা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি।
জি ধন্যবাদ ডক্টর হাসান ইমাম। এই দুই স্বাস্থ্যসেবা আইনের, ডক্টর নকিবুদ্দিন যেটি বললেন, মধ্যে অর্থনৈতিক দিক একটি আছে, আপনি কি একটু?
জি, প্রথম কথা হচ্ছে হিসাবটা ঠিক মতো ধরা দরকার, যে সিবিও এবং জয়েন্ট কমিটি অন ট্যাক্সেশন যে তাদের যে বক্তব্য রেখেছে, তাতে দেখা যাচ্ছে যে দুশো সামনের বছর থেকেই 14 মিলিয়ন, 220-এ সেটা 21 মিলিয়ন, এবং 226-এ সেটা 26 মিলিয়ন পর্যন্ত এরা আনইনসোর্ড হয়ে যাবে আর কি,
অর্থাৎ 2,60,00,000 বা মানে আমরা যদি লক্ষ্যের হিসেবে,
এবং বেশিরভাগই হচ্ছে যারা নিম্নবিত্ত, নিম্ন আয়ের লোক। কিন্তু কিভাবে হবে সেটা হচ্ছে যে ওই মেডিকেডের যে খরচ সেটা কমানো হচ্ছে, আর ওই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের যে সাবসিডিগুলো, যে নন গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স হিসাবে, সেগুলো কমিয়ে দেওয়া হচ্ছে। এবং এর ফলে ওই যে কথাটি বললাম যে নিম্ন আয় এবং নিম্নবিত্তশালী লোকজনদের মহা সমস্যা দেখা দেবে। আপনারা হয়তো নিশ্চয় লক্ষ্য করেছেন যে এতে করে ইতিমধ্যে একটা বেশ রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যে বিভিন্ন কংগ্রেসম্যান, রিপাবলিকান কংগ্রেসম্যান তাদের ভোটারদের কাছ থেকে দারুণ সমালোচনা পেয়েছেন। তো কিন্তু এটা জিওপি কেন করে, এ ধরনের আত্মঘাতী, রাজনৈতিকভাবে আত্মঘাতী পথ অবলম্বন কেন করে? তার দুটো কারণ, একটা হচ্ছে পশ্চাৎমুখী আদর্শবাদ, যাতে করে সমাজের সরকারের ভূমিকা কমিয়ে দেওয়া, আর মানুষকে স্বাবলম্বী করা। দ্বিতীয় হচ্ছে ডেফিসিট কমানো। এই ডেফিসিট কমানো এদের একটা সার্বক্ষণিক মন্ত্র, যে এটা 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 আমার ধারণা এটা যে প্রাগৈতিহাসিক মন্ত্র। একটা অর্থনীতি পরিচালনা করতে হলে সরকারের পক্ষে ডেফিসিট একটু রাখা অত্যন্ত প্রয়োজন। এবং দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত স্থির করবে যে বৈদেশিক বাণিজ্যের মাধ্যম হিসাবে ডলারকেই রাখা হবে, ততদিন পর্যন্ত ডেফিসিট না করলে আন্তর্জাতিক ভাবে সেই ডলারের সরবরাহে ঘাটতি পড়বে এবং তার একটা দারুণ প্রতিক্রিয়া দেবে।
আমরা কি একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরতে পারি? বাংলাদেশ থেকে একজন আছেন, হ্যালো।
হ্যাঁ বলুন।
সালামু আলাইকুম, আমি মাসুমুল্লাহ গাজীপুর থেকে বলছি, বাংলাদেশ থেকে।
জি জি বলুন।
ভয়েস অফ আমেরিকাকে শুভেচ্ছা, তারা নানা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুক্ত আলোচনা করেন, প্রশ্নোত্তর,
ধন্যবাদ
সব বিষয় নিয়ে। আজকে যে বিষয়টা সেটা আমার কাছে খুবই ভালো লাগলো, যে ওবামা প্রশাসনের আমলে যে স্বাস্থ্য সেবা ছিল সেটা পরিবর্তন করতে চাচ্ছে। আসলে কি পরিবর্তন করাটা কি এই রাষ্ট্রের এত সহজ কিনা, এই জিনিসটা আমার একটু জানার আগ্রহ।
এটা এত সহজ কিনা, প্রথম প্রশ্নের উত্তর হলো যে না, আসলে এটা এত সহজ না। এই এদেশের যে স্বাস্থ্য এবং স্বাস্থ্য বীমা যে ব্যাপারটা, এটা একটা জটিল, খুব জটিল একটা প্রক্রিয়া, ইন্স্যুরেন্স এবং এগুলো করা, এগুলো খুব একটা সহজ না। এদেশে বিভিন্ন রকমের বিভিন্নভাবে স্বাস্থ্য সেবা দেওয়া হয়ে থাকে, এবং আমি আগেই বলেছি ইন্স্যুরেন্সের ব্যাপারটা, দুইটা শব্দ এখানে জানা উচিত, যেটা একটু আগে আমার আগের আলোচক বলে গেলেন, মেডিকেয়ারের কথা উনি বললেন অথবা মেডিকেইড। এই দুইটা শব্দ যদি আমি একটু সংক্ষেপে বিশ্লেষণ করি বা একটু বলি, তাহলে বাংলাদেশের শ্রোতার জন্য সুবিধা হবে। এদেশে সরকারের তরফ থেকে দু ধরনের ইন্স্যুরেন্স দেওয়া হয়, একটা হচ্ছে মেডিকেয়ার এবং আরেকটা হচ্ছে মেডিকেইড। মেডিকেয়ার এটা তারা পাচ্ছে যারা 65 বছর বয়স এবং তদূর্ধ্ব, এর চেয়ে বেশি বয়স্ক যারা, যাদের আরো কিছু ডিসএবিলিটি রয়েছে, কিছু রয়েছে, এবং যারা কিছু খুব কঠিন রোগে ভুগছেন, একটা যেমন হতে পারে ESRD, কিডনির পারমানেন্ট কিডনি ড্যামেজ হয়ে গেছে, এরকম আমি একটা উদাহরণ দিলাম, এরা মেডিকেয়ার। এবং মেডিকেইড হচ্ছে আরেক ধরনের স্বাস্থ্য সেবা যেটা দেওয়া হয় সরকার, সেটা 65 বছর এবং পূর্ব তারাও পেতে পারেন, একজন শিশুও পেতে, মানে 19 বছরের নিচে একজন চাইল্ড সেও পেতে পারে, প্রেগনেন্ট কেউ পেতে পারে, যাদের লো ইনকাম লেভেল তার, এটা একটা আরেকটা ব্যাপার, যারা অল্প উপার্জন করেন তাদের।
এই উপার্জনের কি কোনো সীমা আছে?
জি,
এই উপার্জন কত টাকা হতে
হবে? আমি যতদূর জানি, এটা কারেক্ট করতে পারেন, সেটা হলো যে $15,000, এটা বাংলাদেশের অঙ্কে যদি করেন, বাৎসরিক যার ইনকাম এখানে $15,000, ধরা হয় যে বিলো 138% অফ দ্য পভার্টি লাইন, দারিদ্র সীমার 138% নিচে $15,000
তারা মেডিকেট পাওয়ার যোগ্য,
তারা মেডিকেট পান। তো এই সমস্ত নিয়ম কানুন গুলো, এখন ওবামা কেয়ারে যেটা হয়েছিল, এটাও খুব সহজভাবে বলি, যে যারা মেডিকেড পেতেন, এটা বিশাল একটা জনগোষ্ঠীকে এই এই সেবাটা দেয়া হতো, কভার করা হতো। এখন যেটা শোনা যাচ্ছে যে এই স্বাস্থ্য সেবার পরিমাণটা, টাকার অঙ্কটা কমে আসবে, যারা অল্প উপার্জন করেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কিন্তু যারা অধিক উপার্জন করছেন, যারা বিত্তশালী, শোনা যাচ্ছে যে তাদের জন্য এটা কিছু একটা সুসংবাদ বয়ে নিয়ে আসতে পারে।
জি ধন্যবাদ ডক্টর হাসান ইমাম।
শুধু সুসংবাদ না, এটা তাদের পক্ষে বিরাট পাওয়া, যেমন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে 5.4 একটা সারট্যাক ছিল, যাদের ইনকাম ওই 500,000-এর উপরে সেটা চলে যাবে, এবং তারপরে যে এক্সাইজ ট্যাক্স অন মেডিকেল ডিভাইসেস সেগুলোও চলে যাবে, এবং এতে করে যেটা হবে CBO-র হিসাব অনুসারে, সেটা হচ্ছে যে সরকারের এই হেলথ কেয়ারে সরকারের খরচ কমে যাবে 1.2 trillion, এবং রেভিনিউ কমে যাবে 0.9 trillion। তার মানে এই যে ট্যাক্স ব্রেক যেটাকে বলে আর কি, যে ট্রান্সফার অফ ওয়েলথ ফ্রম লো ইনকাম থেকে বেশি বিত্তশালী লোকজনদের কাছে $400 billion এক্সট্রা চলে যাচ্ছে, এবং এটা এই এই উদ্দেশ্যটি বিশ্বের রিপাবলিকান পার্টির সবসময় খুব মুখ্য, যে কেমন করে যারা বিত্তশালী তাদের আরো বিত্তশালী করার চেষ্টা, এবং সেইভাবে এবং একই প্রক্রিয়ায় ডেফিসিটটা কমিয়ে আনা।
ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন নিউ জার্সি থেকে ডক্টর ফিরোজ, জিয়াউল হক ফিরোজ। ডক্টর ফিরোজ, আসলে একজন শ্রোতা প্রশ্ন করেছিলেন যে